এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @awr.org অথবা +2242220777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশারবাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠান যেভাবে সাজানো হয়েছে বলছি, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, আশার প্রকাশিত বাক্য এবং কয়েকটি গান। প্রথমেই ভারসাম্যপূর্ণ জীবনযাপন বলছেন নিপা পাণ্ডে, তবে তার পূর্বে চলুন একটি গান শোনা যাক। গানটি গেয়েছেন মুন্নি বারুই।
দারুণ না করি দানহি সর্বশক্তিমান, দাও সৌর্য দাও ধৈর্য হে উদার না, দাও প্রাণ দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমানহি সর্বশক্তিমান, দাও সৌর্য দাও ধৈর্য হে উদার না, দাও প্রাণ দাও প্রাণ দাও প্রাণ।
প্রিয় শ্রোতা, ভারসাম্যপূর্ণ জীবনযাপনের স্বাস্থ্যবার্তায় আজকের বিষয় নিরামিষ ভোজী হওয়ার সুবিধা। গতিপথের বাইরে চলে সুস্বাস্থ্য লাভ করা যায় কি? আমেরিকানরা এমন এমন বড় ধরনের রোগে ভুগছে যার শেকড়ে রয়েছে তাদের জীবনযাপন পদ্ধতি। দীর্ঘস্থায়ী রোগ এবং অসুস্থতার 70%, সেই সঙ্গে সব ধরনের ক্যান্সারের 1/3, বিভিন্ন রোগ খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত। খাদ্যগ্রহণে 7টি মারাত্মক পরিবর্তন হয়েছে, যা স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের পেছনে প্রধান অবদান রাখে। সেগুলো হল: 1. বর্ধিত পরিশোধিত চিনি, 2. উচ্চমাত্রার চর্বি কিন্তু অল্প ওমেগা 3 এবং একক অসম্পৃক্ত চর্বি, 3. মোট চর্বি এবং ক্যালোরির উচ্চমাত্রা, 4. পশুজাত পণ্যের বৃদ্ধি, 5. উচ্চ সোডিয়াম এবং কম পটাশিয়াম, 6. কম ভিটামিন, খনিজ এবং ট্রেস খনিজ পদার্থ, এবং 7. কম উদ্ভিদ ফাইবার। আমরা আমাদের সঠিক খাদ্যাভ্যাসের থেকে বহু দূরে সরে গেছি, কিন্তু স্বাস্থ্যের উন্নতি করবে এমন একটি খাদ্যতালিকা প্রস্তুত করা আপনি যতটা ভাবছেন তার চেয়েও সহজ আর সুস্বাদু। প্রিয় শ্রোতা, উত্তম স্বাস্থ্য লাভের জন্য যাত্রা শুরু করুন। স্বাস্থ্য, শক্তি, মেজাজ এবং ওজনে উন্নতি সম্পর্কিত যাত্রা আপনার বাগান বা স্থানীয় উৎপাদন বিভাগের দূরত্বের মধ্যেই রয়েছে। প্রধান গবেষণার দল সুপারিশ করে যে আমরা আমাদের বেশিরভাগ ক্যালোরি সবজি, ফল, শিম, মটরশুঁটি, বাদাম এবং গোটা শস্য থেকে পাই। একটি উদ্ভিদভিত্তিক খাদ্যের অনেক সুবিধা রয়েছে, তা রং, বৈচিত্র্য, স্বাদ এবং সুষম পুষ্টি প্রদান করে। উচ্চ ফাইবার এবং ক্যালোরির পরিমাণ কম থাকার ফলে এর ঘাটতি পূরণ করার মান রয়েছে, তাই এটা আপনাকে একটি স্বাস্থ্যকর ওজন অর্জন এবং বজায় রাখতে সহায়তা করে। এটা মস্তিষ্কের স্বাস্থ্য এবং মেজাজ উন্নত করে, মানসিক চাপ কমায় এবং আপনাকে দীর্ঘকাল ও ভালোভাবে বাঁচতে সাহায্য করে। এটা আপনার থালায় সুন্দর দেখায়, স্বাদ বোধে সন্তোষজনক হয় এবং আমাদের এই পৃথিবী নামক গ্রহের জন্য ভালো। প্রিয় শ্রোতা, আপনার বা আপনার পরিচিত কারো কি হৃদরোগ রয়েছে? তাহলে শুনুন, হৃদরোগ প্রতিরোধ বা এর থেকে মুক্তি লাভের জন্য আপনার থালাকে রঙিন করে সাজানো হতে পারে প্রথম এবং সেরা পদক্ষেপ। আরও তাজা ফল এবং শাকসবজি যোগ করুন, এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা প্রদাহ কমায় এবং তলানি বা প্লেক তৈরির বিরুদ্ধে লড়াই করে। সম্পৃক্ত চর্বি গ্রহণ কমালে কোলেস্টেরল কমানো সহজ হয়। মাংস এবং উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্যে পাওয়া সম্পৃক্ত চর্বিগুলোর স্থান উদ্ভিদ চর্বি, যেমন বাদাম, জলপাই, এভোকাডো, ফ্ল্যাক্স সিড, খাবার এবং উদ্ভিজ্জ বা ভেষজ তেল দিয়ে পূরণ করুন। এটা শতকরা 50% পর্যন্ত হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে। নিরামিষ ভোজীদের অর্থাৎ যারা মাংস খান না, তাদের মাংস ভোজনকারীদের তুলনায় কম হৃদরোগ হয়। এবার ডায়াবেটিস। অ্যাডভেন্টিস্ট হেলথ স্টাডি 2 আবিষ্কার করেছে যে নিরামিষভোজীদের আমিষভোজীদের তুলনায় কম ডায়াবেটিস আছে। নিরামিষাশীদের অতিরিক্ত ওজন হওয়ার সম্ভাবনা কম, যা টাইপ 2 ডায়াবেটিসের পেছনে একটি প্রধান অবদান রাখে। একটি উদ্ভিদভিত্তিক খাদ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিস প্রতিরোধের আরেকটি প্রধান নিয়ামক। টাইপ 2 ডায়াবেটিস আছে এমন অনেক লোক খাদ্য, ব্যায়াম এবং ওজন হ্রাসের মাধ্যমে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং এমনকি এর থেকে মুক্তি লাভে সক্ষম হয়। শ্রোতা বন্ধু, এবারে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য বলছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ উচ্চ রক্তচাপ কমাতে একটি খাদ্য তালিকা তৈরি করেছে। ড্যাশ বা ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন হল নিরামিষ খাবারের কাছাকাছি একটি খাদ্যাভ্যাস বা ডায়েট, যাতে পশুর চর্বি, সোডিয়াম এবং কোলেস্টেরল কম থাকে। ড্যাশ বা DASH এর অর্থ হল খাদ্যাভ্যাসের মাধ্যমে উচ্চ রক্তচাপ বন্ধ করার প্রচেষ্টা। এটা উচ্চ পটাশিয়ামযুক্ত ফল, শাকসবজি, মটরশুঁটি, আস্ত শস্যদানা এবং বাদাম জাতীয় খাবারে গুরুত্বারোপ করে। ড্যাশ বা DASH গবেষণায় দেখা গেছে যে যারা অধিক উদ্ভিদজাত পুষ্টি এবং কম মাংস গ্রহণের পাশাপাশি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করেন, তাদের শতকরা 77% লোক 6 মাসের মধ্যে উচ্চ রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। অ্যাডভেন্টিস্ট হেলথ স্টাডি আরও দেখিয়েছে যে ভিগানরা, অর্থাৎ যারা প্রাণী বা দুগ্ধজাত দ্রব্য খায় না, তাদের অন্য যে কোনো দলের চেয়ে রক্তচাপ সবচেয়ে কম ছিল। এবারে ক্যান্সার। উদ্ভিদজাতীয় খাদ্যের সাথে নির্দিষ্ট কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমানোর একটি যোগসূত্র রয়েছে। মটরশুঁটি, মসুর ডাল, মটর বা ডাল এবং ফল প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। ফল, সয়া, মসুর ডাল, মটর বা ডাল এবং মটরশুঁটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমায়। খাদ্য তালিকাগত ফাইবার এবং শিম কোলন ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয়। অন্যদিকে পশুর সম্পৃক্ত চর্বি এর ঝুঁকি বাড়ায়। যারা নিয়মিত মাংস খান তাদের তুলনায় নিরামিষাশীদের কোলন ক্যান্সারের ঝুঁকি শতকরা 85% কমে যায়। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমি বলছিলাম নিরামিষভোজী হওয়ার সুবিধার কথা। গতিপথের বাইরে চলে সুস্বাস্থ্য লাভ করা যায় কি, উত্তম স্বাস্থ্য লাভের জন্য কিভাবে যাত্রা শুরু করবেন ইত্যাদি। এছাড়া হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার প্রভৃতি রোগ থেকে মুক্তি লাভের উপায় সম্পর্কে কিছু কথা বলছিলাম। আশা করি এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। এখানেই শেষ নয়, আগামী ভারসাম্যপূর্ণ জীবনযাপনে এই বিষয়ে আরও বলবো। সেজন্য আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ ভারসাম্যপূর্ণ জীবনযাপন শুনছিলেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি, বাংলাদেশ @awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট বলছি www.awr.org।
প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আশার প্রকাশিত বাক্য, বলছেন ফিলিপ পান্ডে।
শ্রোতা বন্ধু, শুরু করছি আশার প্রকাশিত বাক্য। ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত 2000 সন্ধ্যা ও প্রাতকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনছিলাম। এখানে আমরা জেনেছি যে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর জীবন পুস্তকে লিখিত আমাদের কর্ম অনুসারে আমাদের বিচার করবেন। আপনি খ্রিস্ট কর্তৃক সাধা পরিত্রাণের আমন্ত্রণ গ্রহণ করছেন নাকি করেননি, সেই অনুসারে বিচার করবেন। আজ আমরা এই বিষয়ে আরও কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় শ্রোতা, প্রকাশিত বাক্য ঈশ্বরের বিচার সময়ের কথা প্রাণবন্ত দৃশ্যের মাধ্যমে বর্ণনা করে। তবে কোথায় এবং কখন বিচার শুরু হবে তা আবিষ্কার করার জন্য আমাদের অবশ্যই বাইবেলের দানিয়েল পুস্তকের ভাববাণীর কাছে ফিরে যেতে হবে। প্রকাশিত বাক্যের অনেক রহস্য দানিয়েল উন্মোচন করেন। ঈশ্বর চান আমরা যেন বাইবেলের এই পুস্তক দুটি একসঙ্গে পাঠ করি। দানিয়েল পুস্তকের 7 অধ্যায়ে ভাববাদী বা নবী স্বর্গের দিকে দৃষ্টিপাত করেন, একটি দর্শন দেখেন। দানিয়েল পুস্তকের 7 অধ্যায় 9-10 পদে অবিশ্বাস্য বাক্যগুলো দানিয়েল এইভাবে লেখেন, আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন। তাহার পরিচ্ছদ হিমানির ন্যায় শুক্লবর্ণ এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য। তাহার সিংহাসন অগ্নিশিখাময়, তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি। তাহার সম্মুখ হইতে অগ্নির স্রোত নির্গত হইয়া বহিতেছিল, সহস্রের সহস্র তাহার পরিচর্যা করিতেছিল এবং অযুতের অযুত তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল। বিচার বসিল এবং পুস্তক সকল খোলা হইল। প্রিয় শ্রোতা, এই অযুত অযুত ব্যক্তিরা কারা? তারা ঈশ্বরের দূতেরা করুব এবং সরাফগণ। গৌরবময় এবং জাঁকজমকপূর্ণ এই দৃশ্য পৃথিবীতে নয়, এটি বরং স্বর্গে একেবারে ঈশ্বরের সিংহাসনের সম্মুখে সংঘটিত হয়। আদালত বসছিল মহাবিশ্বের মধ্যে, এটি হল সর্বোচ্চ আদালত যেখান থেকে কোনো আপিল নেই। সুতরাং আমরা যে প্রশ্ন করেছিলাম, কোথায় এই বিচার কার্যটি অনুষ্ঠিত হয়, উত্তরে আমরা দেখলাম এটি স্বর্গে অনুষ্ঠিত হয়, পৃথিবীতে নয়। আর আমরা আরেকটি প্রশ্ন করেছি, কখন এই বিচার শুরু হয়। আমরা পূর্বেই লক্ষ্য করেছি যে প্রকাশিত বাক্য 14 অধ্যায়ে প্রথম দূত ঘোষণা করে যে ঈশ্বরের বিচার সময় উপস্থিত। এই বার্তাটি কি ঈশ্বরের দ্বিতীয় আগমনের পূর্বে নাকি পরবর্তী সময়ের? এটি পূর্বের। খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে শেষ বিচার যদি ইতিমধ্যেই শুরু হয়ে থাকে এবং সময়ের লক্ষণগুলো যদি আমাদের বলে যে খ্রিস্টের দ্বিতীয় আগমন অতি নিকটে, তাহলে এমন কি হতে পারে যে স্বর্গে বিচার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? এমন কি হতে পারে যে যিশু যখন নেমে আসবেন তখন বিচার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে যাবে এবং যারা পুনরুত্থিত হয়েছে বিচারে, যাদের ইতিমধ্যেই যিশুর ধার্মিকতায় ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে, তাদের খ্রিস্টের সঙ্গে সাক্ষাতের জন্য আকাশে তুলে নেওয়া হবে? তারা ঈশ্বরের মেষশাবকের রক্তের দ্বারা পরিত্রাণ পেয়েছে। এটা কি এমন হতে পারে যে যারা খ্রিস্টের আগমনের সময় তাঁর উজ্জ্বলতায় মারা গেছে, যারা চূড়ান্তভাবে এবং চিরতরে হারিয়ে গেছে, তারা তাদের নিজেদের মনোনয়নের কারণে তাদের ভাগ্য নির্ধারণ করেছে, যেমন শেষ বিচারের রায়ে প্রকাশিত হয়েছে? দানিয়েল কি আমাদের বলেন যে কখন শেষ বিচার কাজ শুরু হবে? প্রিয় শ্রোতা, দানিয়েল 8 অধ্যায় 14 পদটি যখন আমরা পাঠ করি তখন আমরা বিস্ময়কর ও অবিশ্বাস্য কিছু দেখতে পাই। সেখানে লেখা আছে 2300 সন্ধ্যা ও প্রাতঃকালের নিমিত্ত পরে ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। এখন প্রিয় বন্ধু, এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমে একটি সময়ের ব্যাপ্তির কথা বলা হয়েছে। ব্যাপ্তিটি কেমন? এটি 2300 সন্ধ্যা ও প্রাতঃকাল। আর ঘটনাটি কি? ঘটনাটি হল ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি, এই বাক্যাংশটি হয়তো আমাদের বুঝতে কিছুটা কষ্টকর হতে পারে, তবে দানিয়েলের পক্ষে হয়তো এটি বোঝা খুব একটা সমস্যা হয়নি, কারণ দানিয়েল ছিলেন যিহুদি এবং তিনি পুরাতন নিয়মের ধর্মধামের সময়ে বসবাস করতেন। ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তির অর্থ কি? চলুন আমরা পুরাতন নিয়মের যুগে ধর্মধামে চলে যাই এবং ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি বা ধর্মধাম পরিষ্কারকরণের অর্থ কি তা খুঁজে বের করি। তার পূর্বে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাইবেলের যাত্রাপুস্তকে 25 অধ্যায় 8 পদে ঈশ্বর মসীকে বলেছিলেন, আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। পুরাতন নিয়মে ধর্মধামের সমস্ত বলি বা কোরবানির ব্যাপারে আমরা পাঠ করেছি, আর আমরা যখন প্রকাশিত বাক্যের মেষশাবক অর্থাৎ যীশু খ্রিস্টের দিকে তাকাই তখন আমরা দেখি পুরাতন নিয়মের সমস্ত কোরবানি বা বলি তাঁকে অর্থাৎ যীশু খ্রিস্টকে নির্দেশ করে। ধর্মধামটি দুটি ভাগে ভাগ করা ছিল, এক অংশ বহিঃপ্রাঙ্গণ এবং অপর অংশ তাম্বুসদৃশ গৃহ যাকে নামাজ বা উপাসনার স্থান বলে। বহিঃপ্রাঙ্গণে একটি হোমবলি উৎসর্গকারী বেদি ছিল। তাম্বুসদৃশ গৃহটি দুই ভাগে ভাগ করা ছিল, একটি পবিত্র স্থান, অপরটি মহাপবিত্র স্থান। পুরাতন নিয়মের সময়ে বসবাসকারী কোনো লোক যদি পাপ করত, সে যদি রাগ হতো, কোনো কিছু চুরি করত, মিথ্যা কথা বলত অথবা লোভ করত, তবে সে একটি মেষ বা ভেড়া নিত এবং ভেড়াটি নিয়ে সে ধর্মধামে যেত। মেষটিকে হতে হতো দাগমুক্ত এবং ত্রুটিমুক্ত, আর সেই লোকটি নির্দোষ ভেড়াটির মাথায় হাত রেখে তার পাপ বা দোষ স্বীকার করত। পাপী লোকটির পাপ প্রতীকীয়ভাবে নির্দোষ ভেড়ার উপরে স্থানান্তরিত হতো। পাপের বেতন হল মৃত্যু, আর তাই পাপী লোকটির পরিবর্তে নির্দোষ ভেড়াটি মারা যেত। নিখুঁত মেষটিকে কোরবানি দেওয়া হতো এবং তার রক্ত একটি গামলায় ধারণ করা হতো। ভেড়ার দেহটি বহিঃপ্রাঙ্গণের বেদিতে রাখা হতো। এর দ্বারা বোঝানো হতো যে কোনো এক সময় খ্রিস্টের দেহ কালভেরির ক্রুশে কোরবানি দেওয়া হবে। পশু কোরবানি দেবার পর পুরোহিত বা যাজক বহিঃপ্রাঙ্গণ ছেড়ে রক্ত নিয়ে ধর্মধামে প্রবেশ করত। যাজক কোরবানির সেই রক্ত ধর্মধামের মধ্যে যে পর্দাটি ধর্মধামকে প্রথম ও দ্বিতীয় কামরায় বা কক্ষে বিভক্ত করেছে সেই পর্দার উপরে ছিটিয়ে দিত। ধর্মধামের মধ্যে প্রতিদিনের এই কাজ দ্বারা কি বোঝানো হতো? এর দ্বারা বোঝানো হতো যে যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করবেন, কিন্তু তার মৃত্যুর পর তিনি পুনরুত্থিত হবেন এবং স্বর্গে চলে যাবেন। যীশু আমাদের পক্ষে স্বর্গে তাঁর রক্তের গুণাবলী উৎসর্গ করেন। যীশুই সেই মেষশাবক যিনি আমাদের জন্য মরেছেন এবং যীশুই সেই যাজক যিনি আমাদের জন্য জীবিত আছেন। স্বর্গীয় ধর্মধামে তিনি বলেন, এই লোক আমার একজন লোক, আমি তাকে মার্জনা করেছি, আমি তাকে ক্ষমা করেছি। যাজকরা ধর্মধামের দ্বিতীয় কক্ষে প্রতিদিন যেতেন না। প্রধান যাজক বা প্রধান ইমাম জাগতিক ওই ধর্মধামের দ্বিতীয় কক্ষে বা মহাপবিত্র স্থানে বছরে মাত্র একবার প্রবেশ করতেন। সেখানে জাগতিক ওই ধর্মধামের মহাপবিত্র স্থানে সাক্ষ্য সিন্ধুক বা নিয়ম সিন্ধুক ছিল, যা ঈশ্বরের সিংহাসনের নিদর্শন স্বরূপ ছিল। এই নিয়ম সিন্ধুকটির মধ্যে ঈশ্বরের 10টি আজ্ঞা ছিল। এর উপরে সোনার তৈরি দুটি দূত ছিল এবং সেই সঙ্গে পাপাবরণ ছিল যা ঈশ্বরের সিংহাসনের চারিদিকে স্বর্গদূতের দ্বারা ঘিরে থাকাকে বুঝাত। স্বর্গদূতদ্বয়ের মাঝে শূন্য স্থানটি ঈশ্বরের গৌরবময় নিবিড় উপস্থিতিকে বুঝাত। মহাযাজক বা সর্বপ্রধান ইমাম যখন বছরে একবার ধর্মধামে এই মহাপবিত্র স্থানে প্রবেশ করত, তখন ওই দিনটিকে বলা হতো প্রায়শ্চিত্তের দিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত 2300 সন্ধ্যা ও প্রাতঃকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজ আমরা জেনেছি দানিয়েল ভাববাদী প্রকাশিত বাক্যের অনেক রহস্য উন্মোচন করেছেন। আমরা আরও জেনেছি স্বর্গে সৃষ্টিকর্তা ঈশ্বরের একেবারে সিংহাসনের সম্মুখে সমস্ত মানব জাতির বিচার কার্য শুরু হবে। আমরা পুরাতন নিয়মের ধর্মধাম সম্পর্কে জেনেছি এবং সেখানে কিভাবে এবং কেন পশু কোরবানি দেওয়া হতো তা জেনেছি। আমরা আরও জেনেছি যে স্বর্গীয় ধর্মধামে ঈসা মসীহ আমাদের জন্য তাঁর রক্তের গুণাবলী উৎসর্গ করছেন। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন। মহান সৃষ্টিকর্তা আপনাকে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমিন।
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল bible@awr.org অথবা +1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।